ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা ও ভারতে রাত 9:30। আমি শাহাদাত হোসেন সবুজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে
রাখাইনে যৌন সহিংসতা, গণধর্ষণ, নারীদের যৌন দাসী হিসেবে ব্যবহার ও ধর্ষণ করে হত্যার সঙ্গে মিয়ানমারের সেনাবাহিনী সরাসরি জড়িত বলে জানিয়েছে জাতিসংঘ।
রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাফ জানিয়ে দিয়েছেন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে।
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার মতে, ভারত আর পাকিস্তান যার নিয়ন্ত্রণে কাশ্মীরের যে অংশটুকু আছে সেটাই বজায় থাকুক।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আহসানুল হক। মিয়ানমারে হত্যা, গণধর্ষণ, যৌন নির্যাতনের মতো ঘটনায় মিয়ানমারের সেনাবাহিনী জড়িত বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত প্রমিলা প্যাটন। তিনি দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার এবং শাস্তি বিধানের দাবি জানিয়েছেন। বিষয়টির ওপর ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু।
রাখাইনে যৌন সহিংসতা, গণধর্ষণ, নারীদের যৌন দাসী হিসেবে ব্যবহার ও ধর্ষণ করে হত্যার সঙ্গে মিয়ানমারের সেনাবাহিনী সরাসরি জড়িত বলে জানিয়েছে জাতিসংঘ। সহিংসতাপূর্ণ পরিবেশে যৌন নির্যাতন বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত প্রমিলা প্যাটন কক্সবাজার সহ বাংলাদেশে তিন দিনের সফর শেষে ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, যৌন সহিংসতার শিকার নারীদের কাছ থেকে তারা বারবার ভয়াবহ যৌন নির্যাতনের কথা শুনেছেন। তিনি বললেন, জাতিগত ও ধর্মীয় বিবেচনায় পরিকল্পিত এবং উদ্দেশ্যমূলক ভাবে নারীদের উপরে যৌন নির্যাতন চালানো হয়েছে আর এসব ঘটাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী আর তাদের সহযোগী হচ্ছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী এবং রাখাইন বুদ্ধিজীবীদের মিলিশিয়ারা। জাতিসংঘের বিশেষ দূত বলেন, তিনি বললেন, একজন নির্যাতিতা নারী জানালেন যে তাকে 45 দিন আটকে রেখে যৌন নির্যাতন করা হয়েছে। তিনি বললেন, কয়েকজনকে যৌন নির্যাতন করে হত্যা করা হয়েছে এমনটা তাকে বলা হয়েছে। জাতিসংঘ বিশেষ দূত দোষীদের জবাবদিহিতার আওতায় আনা এবং শাস্তির বিধানের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, তিনি এসব বিষয়ে জাতিসংঘ মহাসচিবকে জানাবেন এবং মার্চে এ বিষয়ে একটি বিশেষ রিপোর্ট প্রকাশিত হবে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে বিরোধী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে, শেখ হাসিনার অধীনে নয়। নির্বাচনকালে বিচারিক ক্ষমতাসহ সেনা মোতায়েনেরও দাবি জানিয়েছেন তিনি। ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জনসভায় আজ এ কথা বলেন বেগম খালেদা জিয়া। জনসভায় দেয়া তার ওই ভাষণের বিবরণ সহ রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
19 মাস পর অনুষ্ঠিত সোহরাওয়ার্দী উদ্যানের এই জনসভা নিয়ে রাজধানীতে টানটান উত্তেজনা ছিল, নিরাপত্তা নিয়েও ছিল শঙ্কা। 23টি শর্ত দিয়ে জনসভার অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে ঢাকায় গণপরিবহন বন্ধ করে দেয়া হয়। ঢাকাগামী সকল যানবাহনও বন্ধ করে দেয় পুলিশ, এর ফলে দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকেও। খালেদা জিয়া নিজেই অভিযোগ করেছে, তিনি যখন জনসভাস্থলে আসছিলেন প্রতিমধ্যে গুলশানে খালি বাস রেখে তার গতিরোধ করার চেষ্টা করা হয়। বলেন, এরা জনগণকে ভয় পায়, সেজন্য পথে পথে বাধা দিয়েছে। বিএনপি চেয়ারপারসন বলেন, মানুষ পরিবর্তন চায় আর সেই পরিবর্তন হতে হবে ভোটের মাধ্যমে। নির্বাচন কমিশনের সমালোচনা করে বেগম জিয়া বলেন, ইভিএম চলবে না, বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন করতে হবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ভারতে জম্মু কাশ্মীর রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা বলেছেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীর পাকিস্তানেরই, বাকিটা কাশ্মীর ভারতের। ভারত আর পাকিস্তান যত যুদ্ধই লড়ুক না কেন, এই পরিস্থিতির পরিবর্তন হবে না। গৌতম গুপ্ত জানাচ্ছেন কলকাতা থেকে।
জম্মু কাশ্মীর রাজ্যের একটা অংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে, বাকিটা ভারতের। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার মত হলো, দুই দেশ নিজেদের মধ্যে যত যুদ্ধই লড়ুক না কেন, এই বাস্তব অবস্থার পরিবর্তন অসম্ভব। অন্যদিকে স্বাধীন কাশ্মীরের দাবিও অনেকে তুলছেন, তার মতে সেটাও একেবারেই অবাস্তব। কেননা তিনটি পরমাণু শক্তিধর দেশ দ্বারা পরিবেষ্টিত হয়ে কাশ্মীর স্বতন্ত্র দেশ হয়ে থাকবে কেমন করে? রাজ্যে শান্তি ফেরাতে ফারুকের সোজা কথা হলো, মহারাজ হরি সিং জম্মু কাশ্মীরকে ভারতের সংযুক্ত করেছিলেন এই শর্তে যে প্রতিরক্ষা, যোগাযোগ আর পররাষ্ট্র ব্যতীত বাকি সব বিষয়ে কাশ্মীর স্বশাসনে থাকবে। ভারত সেই স্বশাসন ফিরিয়ে দিক, সঙ্গে সঙ্গে ফিরবে শান্তিও। এই হলো ফারুকের মত। তিনি আরো বলেছেন, একটু একটু করে সেই স্বশাসন ভারতের নিয়ন্ত্রণে চলে গিয়েছে, তাই তো কাশ্মীরের মানুষ এমন অশান্ত হয়ে উঠেছেন। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পশ্চিমবঙ্গে শ্রমিকদের দাবি দেওয়া পূরণের লক্ষ্যে আগামী জানুয়ারিতে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে সেন্টার ফর ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন বা সিটু, জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
গত তিন দিনের সমাবেশ শেষে দেশব্যাপী লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দিল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও কর্মচারী ফেডারেশনগুলি। তাদের অভিযোগ, শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে কিছুতেই ভাবতে রাজি নয় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এ নিয়ে একদিনে প্রতীকী ধর্মঘটও কাজ হচ্ছে না, তাই তারা এবার লাগাতার ধর্মঘটের পথে নামতে চাইছে। চলতি মাসের 9 তারিখ থেকে নয়াদিল্লির পার্লামেন্ট স্ট্রিটে 3 দিনের বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও কর্মচারী ফেডারেশনগুলি। সেই সমাবেশের শেষে এই ঘোষণা করা হয়। প্রসঙ্গত বলা যেতে পারে, মহাপরাও নামে 3 দিনের কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল গত আগস্টে। গত 8ই আগস্ট দিল্লির তালকোটরা স্টেডিয়ামে ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলির যুক্ত কনভেনশনে এই মহাপরাও কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল বলে জানিয়েছেন সিআইটিউর সাধারণ সম্পাদক তপন সেন। ওই মহাপরা সমাবেশ থেকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠকদের দাবি, শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই দেশব্যাপী আন্দোলন শুরু হবে, আয়োজন করা হবে কনভেনশন, জেলায় জেলায় আইন অমান্য সামিল হবেন শ্রমিকরা। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর নেতাদের সাথে মিলিত হতে ম্যানিলা পৌঁছেছেন। ওইসব নেতা ট্রাম্পের সাথে মিলিত হতে একই সাথে উদ্গ্রীব আবার সন্দেহের মধ্যে আছেন। ট্রাম্পের এয়ারফোর্স ওয়ান স্থানীয় সময়ে সন্ধে 6টার একটু আগে ম্যানিলা পৌঁছয়। এর আগে প্রায় 3,500 ফিলিপিনো বিক্ষোভকারী সেখানে আমেরিকান দূতাবাসের দিকে মিছিল করে যাবার চেষ্টা করে। বিক্ষোভকারীরা ট্রাম্পকে চলে যাবার দাবি জানায়। তারা অভিযোগ করে, যুক্তরাষ্ট্র দেশে দেশে যুদ্ধ বাঁধাবার অজুহাত খুঁজছে। যুক্তরাষ্ট্র প্রায় 50 বছর ধরে ফিলিপাইনকে উপনিবেশ বানিয়ে রেখেছিল। একজন বিক্ষোভকারী ক্রিস্টিন কাবার্ডো বলেছেন, আমরা জানি আমেরিকা বিশ্বে যুদ্ধ লাগাচ্ছে, তৃতীয় বিশ্বের সব দেশেই তারা ঢুকতে চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের সম্প্রসারণবাদ শুধু যুদ্ধ আর ধ্বংস ডেকে আনছে। আরেকজন বিক্ষোভকারীর ব্যানারে লেখা রয়েছে, ডাম্প ট্রাম্প, অর্থাৎ ট্রাম্পকে বর্জন করো, সে একজন সন্ত্রাসী। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি বিশ্বাস করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মনে করেন তিনি এবং রাশিয়া 2016 সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করেনি। ভিয়েতনামের প্রেসিডেন্টের সাথে হ্যানয়ে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, তিনি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার দেয়া পরস্পর বিরোধী তথ্য বিশ্বাস করেন, যাতে বলা হয়েছে ওই নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল। ট্রাম্প বলেন, আমি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর ওপর বিশ্বাস রাখি, আমি তাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছি, এর নেতৃত্বে রয়েছে যোগ্য লোকেরা। ট্রাম্প আবার জোর দিয়ে বলেন, রাশিয়ার সাথে সবসময় সংঘাতে না গিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা বিশ্বের জন্য ইতিবাচক হবে। শনিবার ট্রাম্প ভিয়েতনামে অ্যাপেক শীর্ষ সম্মেলনে বলেছেন, রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে তার 2-3 বার সংক্ষিপ্ত আলাপ হয়েছে, তাদের আলোচনার বিষয় ছিল সিরিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফিলিপাইনে এ সপ্তাহের শীর্ষ সম্মেলনে অগ্রগতি আশা করছেন। ওই সম্মেলনে বাণিজ্য, বিনিয়োগ এবং নিরাপত্তা নিয়ে কথা হবে। তবে বিশ্লেষকরা বলছেন, খুব বেশি অগ্রগতি হবার সম্ভাবনা ক্ষীণ। মঙ্গলবার নাগাদ দফায় দফায় বৈঠক করতে আসিয়ানের সদস্য দেশগুলোর প্রধানেরা ম্যানিলায় পৌঁছন। তারা হংকংয়ের সাথে মুক্ত বাণিজ্যের একটি চুক্তিতে স্বাক্ষর এবং অভিবাসী কর্মীদের নিরাপত্তা সংক্রান্ত একটি ঘোষণা দিতে গেছেন। আশা করা হচ্ছে নেতারা পারমাণবিক অস্ত্রমুক্ত উত্তর কোরিয়া এবং দক্ষিণ চীন সাগরে শান্তি প্রচেষ্টার প্রতি সমর্থন দেবেন। দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে আসিয়ানের চার সদস্য দেশের মধ্যে বিতর্ক রয়েছে। এর বাইরে সন্ত্রাস এবং উগ্রবাদের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশের বিষয়টি তারা বিবেচনা করতে পারেন।
ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ এশিয়া সফর করছেন এবং এই সফরে তিনি দক্ষিণ এশিয়ার নেতাদের সাথে মিলিত হয়েছেন। এ নিয়ে চলুন শোনা যাক বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার এক সম্মেলনে যোগ দিতে ম্যানিলায় পৌঁছেছেন। সেখানে অধীর আগ্রহ এবং কিছুটা সংশয় নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার নেতৃবৃন্দ অপেক্ষা করছেন। ম্যানিলায় যুক্তরাষ্ট্রের দূতাবাস অভিমুখে প্রায় 3,500 ফিলিপিনো প্রতিবাদকারী বিক্ষোভ প্রদর্শনের চেষ্টার কিছু পরেই সন্ধ্যা 6টার দিকে প্রেসিডেন্টকে বহনকারী এয়ারফোর্স ওয়ান অবতরণ করে। প্রতিবাদকারীরা এ সময় ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে এবং বহু বছর ধরে ফিলিপাইনে যুক্তরাষ্ট্রের উপনিবেশিকতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। 23 বছর বয়স্ক একজন বিক্ষোভকারী ক্রিশ্চিয়ান ক্যাডারও বলছিলেন, আমরা জানি যুক্তরাষ্ট্র পৃথিবীব্যাপী যুদ্ধ শুরু করেছে, তৃতীয় বিশ্বের সবগুলো দেশে তারা ঢুকতে চাইছে, সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং ধ্বংস নিয়ে আসছে। একজন প্রতিবাদকারীর হাতে ধরা ব্যানারে এও লেখা ছিল, ডাম্প ট্রাম্প নাম্বার 1 সন্ত্রাসী। কয়েক হাজার দাঙ্গা পুলিশ প্রতিবাদকারীকে ঘিরে রেখেছিল যারা বামপন্থী রাজনৈতিক দলের কর্মী এবং সমর্থক। মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে স্থানে অ্যাসোসিয়েশন অব সাউথ এশিয়ান ন্যাশন এর আয়োজনে সম্মেলনে যোগ দেবেন সে স্থানেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা গ্রহণ করেছে। প্রতিবাদকারী ক্রিশ্চিয়ান ক্যাটারো আরও বলছিলেন, ফিলিপাইনে সরকার তার জনগণের জন্য কাজ করছে না, এমনকি সেনাবাহিনী পুলিশ আমাদের রক্ষার জন্য নয়, তারা যুক্তরাষ্ট্র দূতার্থের শাসনকে রক্ষার চেষ্টা চালাচ্ছে। ম্যানিলায় অবতরণের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিয়েতনামের প্রেসিডেন্ট টান ডাই কোয়াং এর সাথে সাক্ষাৎ করেন এবং এরপর এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাণিজ্য এবং পারস্পরিক কাজে প্রতিটি দেশকেই আইন অনুসারে কাজ করতে হবে। আমি খুব উৎসাহ বোধ করছি যে সম্প্রতি ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের জন্য দ্রুত বর্ধনশীল রপ্তানি বাজারে পরিণত হয়েছে। আমি অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন এবং ভিয়েতনামের বাণিজ্য প্রসারের জন্য আপনাদের প্রশংসা করছি। যুক্তরাষ্ট্রে ভিয়েতনামের নাগরিকদের জন্য অর্থনৈতিক উন্নয়নের সুফল দেখতে আশাবাদী। তিনি আরও বলেন, ভিয়েতনামে যেসব যুক্তরাষ্ট্রের পণ্য এবং সেবা আসছে তা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। আপনাদের প্রয়োজনে আমেরিকার কৃষি পণ্য, সামরিক সরঞ্জাম, ডিজিটাল পণ্য সহায়তা যোগাতে পারবে। ট্রাম্প কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কোয়াং হ্যাং হ্যান কোয়াংকে হ্যানয়ে বলেছেন, আপনাদের জন্য আমাদের দ্বার খোলা আছে এবং আপনাদের দ্বার উন্মুক্ত করায় আরও সুফল আসছে। বাণিজ্য আমাদের দুদেশের জন্যই সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোয়াংকের সাথে উত্তর কোরিয়া এবং চীন সাগর নিয়েও আলোচনা করেন। পুনরায় উল্লেখ করেন যে এই অঞ্চলে শান্তির জন্য উত্তর কোরিয়া একটি বড় হুমকি। দ্বিপাক্ষিক আলোচনায় ট্রাম্প দক্ষিণ চীন সাগরের বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন। ভিয়েতনামের সাথে এই সমুদ্র অঞ্চল নিয়ে চীনের বিরোধ রয়েছে। রবিবার দিনের শুরুর দিকে ট্রাম্প এক টুইট বার্তায় উত্তর কোরিয়ার নেতা কিম জং আনের কথার জবাব দিয়েছেন, যে কিনা ট্রাম্পকে ভীমরতিগ্রস্ত বলে অভিহিত করেছে। হ্যানয়ে পৌঁছুবার আগে ট্রাম্প এপেক সম্মেলনে যোগ দিতে ভিয়েতনামের শহর দানিংয়ে যান। সেখানে অ্যাপেক নেতাদের সাথে আলোচনায় পারস্পরিক সম্পর্কের বিষয় উল্লেখ করে বলেন, বাণিজ্য বৈষম্যের কারণে যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, এটা অসম্মানজনক, আমি অন্য দেশগুলোকে কোনো দোষ দেব না, পূর্বে যারা আমাদের দেশের প্রতিনিধিত্ব করেছে তাদের ত্রুটি ছিল, যারা বুঝেনি যে তারা কি করছে এবং কোনোভাবেই তাদের সেটা করা উচিত হয়নি। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট তত্ত্বের কোনো উল্লেখ না করে অ্যাপেক সম্মেলনে 21টি সদস্য দেশের নেতারা এক ঘোষণায় মুক্ত বাণিজ্য এবং আঞ্চলিক সহযোগিতার সমর্থন ব্যক্ত করেছে। এর আগে শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শি জিনপিংয়ের সাথে আলোচনায় মিলিত হন। সেখানে তারা এশিয়ার বাণিজ্য সংক্রান্ত দিক নির্দেশনামূলক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন। সেখানেও তিনি বলেন, যুক্তরাষ্ট্র যেমন অন্য দেশগুলোর সাথে বাণিজ্যের দ্বার উন্মুক্ত করেছে, ঠিক সেরকমভাবে অন্য দেশগুলো করেনি। সেখানে তিনি সতর্ক করে বলেন, এখন থেকে যুক্তরাষ্ট্র আশা করবে আমাদের বন্ধু রাষ্ট্রগুলোকেও সমানতালে বাণিজ্যের বাজার উন্মুক্ত করতে হবে। বাংলাদেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে উপকূল দিবস। 1970 সালের 12ই নভেম্বর প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের দিনটিকে উপলক্ষ করে এই দিবসটি পালনের প্রস্তাব এসেছে। উপকূল দিবস উদযাপনের লক্ষ্যে উপকূলীয় অঞ্চলের 15টি জেলার বিশেষ আলোচনা অনুষ্ঠান হচ্ছে। উপকূল দিবস উদযাপন কমিটির প্রধান রফিকুল ইসলাম মন্টু এবং সদস্য সানাউল্লাহ সানু ভয়েস অব আমেরিকার সঙ্গে সাক্ষাৎকারে জানান দিবসটি পালনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে। ওয়াশিংটন স্টুডিও থেকে তাদের সঙ্গে কথা বলেন সেলিম হোসেন।
12ই নভেম্বর বাংলাদেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে উপকূল দিবস। উপকূলবাসীর জীবন মান উন্নয়ন সহ উপকূল সুরক্ষার লক্ষ্যে দেশে প্রথমবারের মতো উপকূল দিবস পালিত হচ্ছে। 1970 সালের 12ই নভেম্বরের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের দিনটিকে উপকূল দিবস হিসেবে প্রস্তাব করা হয়েছে। এদিন একযোগে উপকূলের 34টি স্থানে উপকূল দিবস পালিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, স্থানীয় প্রশাসনের কাছে দাবি সম্বলিত স্মারকলিপি পেশ। উপকূলবর্তী 15 জেলার 32 উপজেলার 34 স্থানের দিবসটি পালিত হবে। ইতিমধ্যে উপকূল দিবস পালনের জন্য উপকূল দিবস বাস্তবায়ন সমন্বয় কমিটি করা হয়েছে, যার প্রধান অনুসন্ধানী সাংবাদিক উপকূল সন্ধানী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু কথা বলেছেন ভয়েস অব আমেরিকার সঙ্গে। রফিকুল ইসলাম মন্টু, ভয়েস অব আমেরিকার আজকের অধিবেশনে আপনাকে স্বাগত জানাচ্ছি। মূলত আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে উপকূল দিবস পালনের বিষয়টি কিভাবে আপনারা চিন্তা করলেন, কেন আসলো আপনাদের চিন্তায়?
আমি আসলে একজন সাংবাদিক হিসেবে দেখলাম যে বাংলাদেশের কেন্দ্রীয় গণমাধ্যমগুলোতে উপকূলের খবরাখবর খুব কম আসে এবং প্রান্তিক জনপদে যে ইনভেস্টিগেটিভ রিপোর্টগুলো সেটা আমরা আসলে গণমাধ্যমে দেখতে পাই না। অথচ বাংলাদেশের উপকূল অঞ্চলটা অত্যন্ত ঝুঁকির মধ্যে আছে, জলবায়ু পরিবর্তনের ফলে এই অঞ্চলটা আরো বেশি ঝুঁকিতে আছে এবং এখানে 19টা জেলার প্রায় 5 কোটি মানুষ নানাভাবে সংক্রান্ত, মানে বিভিন্ন ধরনের সমস্যার সংক্রান্ত আছে। তো আমি উপকূল ঘুরে ঘুরে খবর সংগ্রহ করি এবং সেই খবরগুলো মানুষকে জানানোর চেষ্টা করি এবং এরই একটা পর্যায়ে আমি দেখলাম যে আসলে অনেক দিবস থাকার পরেও বাংলাদেশের উপকূল নিয়ে কোনো দিবস নেই। তো এই কারণেই উপকূল দিবসের চিন্তাটা যে উপকূলের একটা দিবস থাকলে প্রতি বছর আমরা যদি একটা প্রতিবাদ্য নির্ধারণ করি এবং সবাই মিলে যদি উপকূলের কথাগুলো বলি তাহলে উপকূলটা আরো বেশি ফোকাসে আসবে।
আর এই 12ই নভেম্বরকে নেওয়ার কারণ হলো যে 1970 সালের ঘূর্ণিঝড়।
আমি বলছি যে মানে এখন আমি এই চিন্তাটা মাথায় আসার পরে আমি চিন্তা করলাম যে কোন দিনটাকে আসলে ঠিক করা যায়, যে উপকূল দিবস প্রস্তাব করা যায় কোন দিনটাকে। তখন আমি দেখলাম যে 12ই নভেম্বর হচ্ছে বাংলাদেশের উপকূল অঞ্চলের মানুষের জন্য এখনো তারা কাঁদে এবং অনেক স্মৃতি এখনো রয়ে গেছে তাদের, যেটা তাদের জীবন সমাজ অনেক কিছু ভেঙে দিয়ে গেছে সেটাকে তারা স্মরণ করে। এখন স্মরণটা যদি আমরা এই দিনটাকেই রাখি, মানে উপকূল দিবস হিসেবে, তাহলে মনে হয় বিষয়টা আর একটু জোরদার হয়। সে কারণে প্রস্তাব করা হচ্ছে যে 12ই নভেম্বরকে উপকূল দিবস।
জি, আচ্ছা, উপকূল বলতে আপনার চট্টগ্রাম থেকে খুলনা পর্যন্ত বঙ্গোপসাগরের পাড়ে যে অঞ্চলগুলো সেগুলো কি নাকি?
বাংলাদেশের উপকূল অঞ্চল হচ্ছে 710 কিলোমিটার তটরেখা। এটার পূর্বে হচ্ছে টেকনাফের শাহপুরের দ্বীপ এবং পশ্চিমে হচ্ছে শ্যামনগরের সাতক্ষীরার কালিঞ্চি গ্রাম এবং এখানে রয়েছে 19টি জেলা। এই 19টি জেলার মধ্যে আবার 2টো ভাগ আছে, একটা পরোক্ষ উপকূল, একটা প্রত্যক্ষ উপকূল। পরোক্ষ এবং প্রত্যক্ষ মিলিয়ে 19 জেলায় প্রায় 5 কোটি মানুষ এই উপকূলের বিভিন্ন সমস্যায় আক্রান্ত।
আচ্ছা, তো আপনারা এই প্রপোজাল দেওয়ার আগে উপকূল দিবস হিসাবে বা ওই উপকূল জনগোষ্ঠী রয়েছে তাদেরকে নিয়ে স্থানীয়ভাবে কি কোনো কিছু করতেন এর আগে পর্যন্ত?
আমি একজন সাংবাদিক হিসেবে যতটা আমার পক্ষে করা সম্ভব আমি লোকাল জার্নালিস্টদের সঙ্গে, লোকাল নিউজ পেপারের সঙ্গে আরো বেশি কিভাবে রিপোর্ট করা যায়, আমি হয়তো ফিল্ডে যাচ্ছি, 5 জন রিপোর্টার নিয়ে যাচ্ছে আমার সঙ্গে, চলো কিছু রিপোর্ট করে নিয়ে এসে, এভাবে করছি। আর একটা স্টুডেন্ট গ্রুপ যাদেরকে আমি দেয়াল পত্রিকার মধ্য দিয়ে তার চারপাশের বিষয়ে লেখালেখির চর্চা করাচ্ছি, আমি নিজেই এই উদ্যোগ নিয়েছি এবং অনেকে সহায়তা করছেন আমাকে এটাকে। বিভিন্ন স্কুলে, উপকূলের প্রায় 7টি স্কুলে এই দেয়াল পত্রিকা বেলাভূমিটা বেরোচ্ছে এবং সেটার সঙ্গে বিরাট সংখ্যক তরুণ, মানে স্টুডেন্ট গ্রুপ যুক্ত। এবং আমি এইভাবে মানে উপকূলের ইস্যুগুলোকে ফোকাস আনার নানান চেষ্টা করে যাচ্ছি, তারই একটা ধারাবাহিক অংশ হিসেবে এই দিবস প্রস্তাব।
আচ্ছা, উপকূলের মানুষের জন্য খুব বিপজ্জনক একটি খবর হলো জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে। আমরা শুনছি যে এখন থেকে হয়তো 30 বছর বা 50 বছর পরে বাংলাদেশের একটি অংশ তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং উপকূলের বিপুল সংখ্যক জনগোষ্ঠী ঘরবাড়ি হারা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এইসব বিষয়গুলো কি উপকূলের মানুষ জানে বা কিভাবে আপনারা তাদেরকে এর সঙ্গে?
শুধু তারা জানে না, বিষয়গুলো আগামী অদূর ভবিষ্যতে কি হবে বা দীর্ঘমেয়াদে কি হবে সেটা হয়তো মানুষ শোনে, কিন্তু তারা কিন্তু বাস্তবেই এটা ফিল করে। এবং আমি ঘুরে ঘুরে উপকূলের অন্তত 20 স্পট আপনাকে বলতে পারবো যেখানকার প্রতি বছর বদল হচ্ছে, প্রতি বছর এত সংখ্যক মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে এবং সেই মানুষগুলো কোথায় যাচ্ছে সেটাও আমি ট্র্যাকিং করছি, তাদের যে জীবনযাপন জীবিকা এবং অবশেষে তারা সেই ঢাকার যেটা পুরাবস্তি বলে পরিচিত কল্যাণপুরের সেখানে সে ছাই হয় অথবা চিটাংয়ের কোনো বস্তির ছাই হয়। এবং আপনি যেটা বললেন যে তারা প্রভাবিত বিভিন্ন প্রভাবে পড়বে, সেটা কিন্তু অলরেডি তারা প্রতিনিয়ত মুখোমুখি হচ্ছে। জলোচ্ছ্বাস বলেন, পানি বৃদ্ধি বলেন, কিংবা নদী ভাঙন বলেন, লবণাক্ততা বৃদ্ধি বলেন, এইসব বিষয়গুলো কিন্তু অলরেডি আমরা দেখছি দৃশ্যমান।
আচ্ছা, উপকূলের এই জনগোষ্ঠীর জন্য জাতীয়ভাবে বা আন্তর্জাতিকভাবে কেউ কি কিছু করছে? আপনারা কোনো সহযোগিতা পাচ্ছেন কারো কাছ থেকে?
না, আমরা যেটা পাচ্ছি সেটা সহায়তা পাচ্ছি না এমন বলা যাবে না, অবশ্যই কিছু কিছু পাচ্ছি, কিন্তু এই সহায়তাটা আরেকটু জোরালো হওয়া দরকার। আর বিশেষ করে আমি বারবারই বলি যে কথাটা যে গণমাধ্যম শুধুমাত্র ঘূর্ণিঝড় আসে কিংবা ঘূর্ণিঝড়ে সবকিছু শেষ হয়ে যায় তখনই তার ক্যামেরা উপকূলের দিকে চোখ ফেরায়, কিন্তু স্বাভাবিক সময়ে উপকূলের মানুষের জীবন যে কতটা অস্বাভাবিক সে ব্যাপারে আসলে গণমাধ্যমের সবার আগে এগিয়ে আসে। গণমাধ্যম যদি খুব সিরিয়াসলি এটাকে আরো বেশি অনুসন্ধানী রিপোর্ট আরো বেশি ভিতরের রিপোর্ট নিয়ে আসতে পারে তাহলে উপকূলের প্রতি ফোকাস বাড়বে এবং নিজ নিজ মহলে এই বিষয়টা আরো যাবে, কারণ উপকূলের কণ্ঠস্বরটাকে যদি আমি কেন্দ্রে না আনতে পারি তাহলে তো সমস্যার সমাধান করতে পারবো না। আর এবছর এবছর যে বাংলাদেশে উপকূল দিবস পালিত হচ্ছে এটা এই প্রথম, এই প্রস্তাবটা আমি অনেকের সঙ্গে জনমত সৃষ্টি করে অনেকের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে এই উদ্যোগটা নেওয়া হয়েছে, অনেকেই এটার সঙ্গে যুক্ত আছেন এবং এবছর 34 জায়গায় এই প্রথমবারের মতো উপকূল দিবস পালিত হচ্ছে বেসরকারি ভাবে এবং আমরা একটা স্মারকলিপি সরকারের বরাবর দেব স্থানীয় প্রশাসনের মাধ্যমে।
অনেক ধন্যবাদ রফিকুল ইসলাম মন্টু, আপনাদের এই উদ্যোগ সফল হোক এই কামনা করছি। অনেক ধন্যবাদ ভয়েস অফ আমেরিকা শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
ভয়েস অফ আমেরিকাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই উপকূলের দিকে নজর ফেরানোর জন্য।
কথা বলেছেন উপকূল দিবস বাস্তবায়ন কমিটির আরো একজন সদস্য সানাউল্লাহ সানু। কেন উপকূল দিবস পালনের প্রস্তাব করা হয়েছে এবং কি কি করা হবে নানান বিষয় নিয়ে তিনি কথা বলেন। সানাউল্লাহ সানু, আপনারা উপকূল দিবস পালন করছেন 12 নভেম্বর 2017 থেকে, এই প্রথম, উপকূল দিবস পালনের আইডিয়াটা কেন আসলো এবং কি উদ্দেশ্যে?
আমি লক্ষ্মীপুরের কমলনগরের তোরাবগঞ্জ এলাকা, এটা একটা উপকূলীয় অঞ্চল। এখানে 1970 সালে আমার এই এলাকার নাম ছিল রামগতি, তখন এটা বৃহত্তম নোয়াখালীর একটা অংশ ছিল। এই অংশে আমি আমার দাদিদের থেকে আমি শুনেছি এই অঞ্চলে তখন যে ব্যাপক বন্যা জলোচ্ছ্বাস হয়েছিল, ওখানে আমার বাড়ির পাশে একটা বাড়ি আছে যে বাড়িতে 17 মানুষ একসাথে মারা গেছিল, এর পাশে আরেকটা বাড়ি আছে ওখানে 50 মারা গেছিল। এরপর থেকে আমাদের এই বিষয়টা প্রতি বছর এই দিনটা আসার পরে আমাদের ওই বাড়ির লোকজনদের যখন কথা স্মরণ হয় তখন আমরা তাদের প্রতি আসলে আমাদের একটা সহানুভূতি জমে, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এত বড় একটা ধ্বংসাত্মক বিষয় 1970 সালে তৎকালীন পূর্ব পাকিস্তান ছিল, এটা পূর্ব পাকিস্তানের গণমাধ্যম এবং সরকারি হিসাবে ছিল, এখানে প্রায় 500,000 মতো মানুষ মারা গেছিল কিন্তু এখানে স্থানীয়দের ভাষ্য মানুষের সংখ্যা হবে 10,00,000। অন্যান্য ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে আমরা যদিও দিতে পারবেন তবে সেটা যে ভয়ঙ্কর। অত্যন্ত সৌভাগ্য বিষয় হচ্ছে এই বছর 18 মে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা এই দিবসটাকে এই দিনটাকে অর্থাৎ এই 1970 সালে 12 নভেম্বর যে ভয়ঙ্কর ঝড় হয়েছিল সাইক্লোন ভোলা নামে, এই ভোলা ঝড়টিকে পৃথিবীর ইতিহাসের সর্ববৃহৎ প্রাণঘাতী ঝড় হিসাবে তুলনা
উল্লেখ করা হয়েছে
উল্লেখ করেছে। কিন্তু এত বড় একটা ঘটনা হওয়ার পরও আমরা কোনো গণমাধ্যম বা এই বিগত এত বছরের ভিতরে কেউ পালন করছে না ভেবে আমরা এই বছর সামাজিক সংগঠনের মাধ্যমে নিজেরা যারা স্থানীয় গণমাধ্যম কর্মী আছি সামাজিক সংগঠন কর্মী আছি আমরা সংগঠিত হয়ে আমরা সরকারের মাধ্যমে এক মেসেজটা দিতে যাচ্ছি যে আমাদেরকে নিয়েও যেন উপকূলবাসীদেরকে নিয়েও ভাবে, 1000 দিবসের মাঝে যেন উপকূল একটা দিবস পায়, এর মাধ্যমে আমরা মূলত আমাদের অধিকার, আমাদের উপকূল সুরক্ষার বিষয়টাই আমাদের মাথা চিন্তে আসি, এখান থেকে আমরা এটা শুরু করেছি।
আচ্ছা, এই উপকূল দিবস যে আপনারা পালনের সিদ্ধান্ত নিয়েছেন বা আয়োজন করছেন, তো এতে কি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা আন্তর্জাতিক কোনো সংগঠনের পক্ষ থেকে আপনারা সহায়তা বা সমর্থন পেয়েছেন কিনা ইতিমধ্যে?
আমরা এখন পর্যন্ত আসলে আমাদের ওই ধরনের সমর্থন পাই নাই, তবে আমরা আশা করি আমাদের এখানে ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে এবং প্রত্যেকটা মানুষ, আমাদের বন্ধু বান্ধব ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্লাস অন্যান্য গণমাধ্যমে, বিশেষ করে অনলাইন গণমাধ্যম গুলোতে ব্যাপক এটা নিয়ে এবছর প্রচারণা হচ্ছে। আমরা আশা করব আগামী বছর সরকার হয়তো বাংলাদেশেই উপকূল দিবস সরকারিভাবে ঘোষণা দিবে, এমনকি এটা সারা পৃথিবীতে উপকূল দিবস নামে কোনো দিবস নাই, সারা পৃথিবীতে উপকূল আছে। আমরা আশা করি এর মাধ্যমে সারা পৃথিবীতে এই দিবসটা চড়াই করবে। এই উপকূল দিবসের মাধ্যমে আমরা মূলত আমাদের অন্যান্য জলবায়ু পরিবর্তন সমস্যাগুলো আশা করি তুলে ধরতে পারব।
জি, অসংখ্য ধন্যবাদ সানাউল্লাহ সানু, ভয়েস অফ আমেরিকা শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
জি, ভয়েস অফ আমেরিকাকে অসংখ্য ধন্যবাদ যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুকে সংবাদের ইস্যু করার জন্য ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এখন শুনুন রোববারের বিশেষ পরিবেশনা উগ্রবাদ, উৎকণ্ঠা এবং উত্তরণ। আজ রয়েছে অনুষ্ঠানটির 24তম পর্ব, রচনা উপস্থাপনায় আনিস আহমেদ।
উগ্রবাদ, উৎকণ্ঠা এবং উত্তরণ। উগ্রবাদ নিয়ে উৎকণ্ঠা এখন বিশ্বব্যাপী। যুক্তি পরাস্ত হচ্ছে বারবার অপশক্তির কাছে, ভক্তিও আনত প্রায় অপশক্তির উপদ্রবে। মানবতা বোধের প্রতি অকস্মাৎ এই চ্যালেঞ্জ কেন? এর স্বরূপ কি? কিভাবেই বা এ থেকে বেরিয়ে আসা যায়? এসব কিছুর অনুসন্ধান ও বিশ্লেষণ আমাদের এই রবিবারিক আয়োজনে। আপনাদের সম্ভাষণ জানাচ্ছি আনিস আহমেদ। সব ধরনের উগ্রবাদের বিপক্ষে যে বিষয়টিকে জাগিয়ে তোলা প্রয়োজন সেটি হচ্ছে মানবতাবোধ। গত অনুষ্ঠানে অধ্যাপক জিল্লুর রহমান খান যেটিকে বলেছিলেন রিহিউম্যানাইজ করার কথা, তেমনি পুনঃমানবিকীকরণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে গোটা বিশ্বে। যে বিষয়টি আমাদের ভাবিয়ে তোলে সেটি হলো ধর্ম এবং উগ্রবাদের মধ্যে সহজ সমীকরণ সাধন করি আমরা। কথিত ধর্মাবলম্বীরা ধর্মকে অবলম্বন করে উগ্রবাদের দিকে ঝুঁকে যান, তাই ধর্ম ব্যবহৃত হয় উগ্রবাদীদের স্বার্থ সংরক্ষণে। ধর্মের কারণে উগ্রবাদের ব্যবহার প্রসঙ্গে কথা বলছিলেন ওয়াশিংটনের জর্জটাউন ইউনিভার্সিটির অধ্যাপক, সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এর ডিরেক্টর এবং ইনসাইড টেরারিজম শীর্ষক সন্ত্রাসবাদ বিষয়ক গবেষণা গ্রন্থের লেখক ডক্টর ব্রুস হফম্যান।
Actually, if we go back to the earliest recorded instances of terrorism in history, they had a religious motive. Going back to ancient times, even medieval times, it's more that with the advent of the nation state with
অধ্যাপক হফম্যান বলছেন, আসলে যদি সন্ত্রাসবাদের লিখিত ইতিহাসের গোড়ার দিকটা দেখা যায় তাহলে দেখব সেখানেও ধর্মই ছিল এর উদ্দেশ্য। বিশেষত এ কথাটি সত্য যেমন প্রাচীনকালে তেমনি মধ্যযুগেও। তবে ধর্মনিরপেক্ষ নেশন স্টেট বা জাতিরাষ্ট্রের উদ্ভবে ধর্ম ধীরে ধীরে পিছিয়ে পড়ল রাজনীতি থেকে। অন্তত 1979 সাল পর্যন্ত এই চালচিত্র ছিল বিশ্বের। তবে 1979 সালে দুটি ঘটনা ঘটল। প্রথমত ইরানে ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানের সার পতন এবং আয়াতুল্লাহ খোমেনির উত্থান, আর দ্বিতীয় ঘটনাটি হচ্ছে মক্কায় কট্টরপন্থীদের দ্বারা কাবা শরীফ দখল। আর তখনই মনে হচ্ছে ধর্মে সন্ত্রাসবাদের এই আধুনিক যুগের সূচনা হল। তবে অধ্যাপক ব্রুস হফম্যান একথা পরিষ্কারভাবে বলেন যে এই সন্ত্রাসবাদ কিংবা উগ্রবাদ কেবলমাত্র ইসলামের ব্যাপার নয়, সন্ত্রাসবাদীরা অন্য ধর্মকে অবলম্বন করে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে।
What we saw throughout the 1980s was a proliferation of Christian white supremacist end of times
অধ্যাপক হফম্যান বলছেন যে আমরা ১৯৮০ দশক জুড়ে দেখেছি খ্রিস্টান এবং শ্বেতাঙ্গরাই শ্রেষ্ঠ এই মতবাদের, অর্থাৎ হোয়াইট সুপ্রিমেসিস্টরা বিস্তার লাভ করতে। তিনি স্মরণ করিয়ে দেন যে খোদ যুক্তরাষ্ট্রেই ধর্মনিরপেক্ষ সরকারের বিরুদ্ধে জাতিগোষ্ঠীগত বিশুদ্ধি এবং ধর্মীয় মুক্তি পাবার লক্ষ্যে সহিংসতাকে ধর্মীয় যৌক্তিকতা প্রদান করা হয়। হফম্যান তাঁর বইয়ে লিখেছেন যে ১৯৯৫ সালে ওকলাহোমা শহরে অ্যালফ্রেড পি মুরা ফেডারেল অফিস বিল্ডিংয়ে বোমা আক্রমণ এই ধরনের সন্ত্রাসবাদের দৃষ্টান্ত। সরকার বিরোধী চরম ডানপন্থী টিমোথি ম্যাকভেইর নেতৃত্বে পরিচালিত এই হামলায় ২৯ জন শিশুসহ মোট ৭৪ জন প্রাণ হারায়। অধ্যাপক হফম্যান বলেন, ইহুদিদের মেসিয়ানিক মুভমেন্ট আমরা দেখেছি, ভারতের পাঞ্জাবে আমরা শিখদের সহিংসতা লক্ষ্য করেছি, সেখানে দেখা গেছে ধর্মনিরপেক্ষতা বোধ থেকে সরে এসে ধর্মীয় পরিপ্রেক্ষিতে আন্দোলন পরিচালনা করার প্রবণতা। একই ঘটনা আমরা কাশ্মীরে লক্ষ্য করি। গোড়াতে ১৯৮০ বা ১৯৯০ দশক পর্যন্ত কাশ্মীরি মুক্তি সংগ্রামীরা ছিল ধর্মনিরপেক্ষ, কিন্তু পরে তারা ক্রমশই তাদের রাজনৈতিক আন্দোলনকে ধর্মীয় যৌক্তিকতা দান করে। এছাড়াও আমরা লক্ষ্য করি জাপানি ধর্মীয় গোষ্ঠীর প্রভাব, যার কারণে আমরা লক্ষ্য করি যে ১৯৯৫ সালে টোকিওর পাতাল রেলে স্নায়ু গ্যাসটি আক্রমণ চালানো হয়। এই সমস্ত ঘটনাই ঘটে মূলত এক ধরনের হঠকারী মনোভাবের কারণে, সেটা যেমন মুসলিম উগ্রবাদীদের আচরণে আসে তেমনি অন্যান্য ধর্মীয় কিংবা আল্ট্রা ন্যাশনালিস্টদের দর্শন ও প্রয়োগেও সেটাই আমরা লক্ষ্য করি। যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরেটাস, আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান ফাউন্ডেশনের চেয়ারম্যান, বাংলাদেশ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং বর্তমানে ফ্লোরিডার রলিন্স কলেজের অ্যাডজাঙ্ক প্রফেসর ডক্টর জিল্লুর রহমান খান বললেন সে কথাই।
পৃথিবীর ইতিহাস, রাষ্ট্রের ইতিহাস সবখানে দেখবেন যে ঝামেলা হয়েছে যখনই মানুষ বলছে যে আমরা জোর করে সমস্ত করে ফেলবো, আর আমরা যদি জোর করতে পারি, সবাইকে দমন করতে পারি, তাহলে আমাদের কোনো সমস্যা থাকবে না। এইরকম যে চিন্তাধারা যুগে যুগে হয়ে এসছে, এবং আপনাদের তো জানাই কথা যে ক্রিশ্চিয়ানিটিও যখন ইনকুইজিশন হলো, আপনার ধরেন ১১, ১২, ১৩ সেঞ্চুরিজ ইনকুইজিশন, তখন আপনার যেরকম ভাবে কত মানুষকে কত ভাবে মারা হয়েছে সেটাও জানার কথা, এবং সেই সময় তখন আপনার ক্রিশ্চিয়ানরা তখন ওই মুসলমানদের ওখানে আপনার রিফিউজ নিয়েছে, তখন ওই টার্কিশ এম্পায়ারে, এটা ১৩, ১৪ সেঞ্চুরির কথা আমি বলছি, এটা খ্রিস্টানদের মধ্যে হয়েছে, এখনো খ্রিস্টানের মধ্যে আছে, জুইসের মধ্যে আছে, এবং এখন আপনার বুদ্ধিস্ট, যারা আমরা বলি বুদ্ধিজম পিসফুল একটা জিনিস, বুদ্ধিজমের মধ্যে হচ্ছে। এখন আপনি রোহিঙ্গার ব্যাপারটা যদি আপনি চিন্তা করেন, রোহিঙ্গার এক্সট্রিমিজম, যে বুদ্ধিস্টরা বলছে যে মুসলমানরা যদি বার করতে না পারি তাহলে আমাদের স্থিতিশীলতা আসবে না, আমাদের শান্তি আসবে না, এবং ভবিষ্যতে এই মুসলমানরা দমন করে ফেলবে আমাদের। এই যে এই সমস্ত যে এক্সট্রিম যে চিন্তাধারা, এগুলো একটা ইনস্টেবিলিটি একটা করে নিয়ে আসছে।
নিউ ইয়র্কের সিটি ইউনিভার্সিটির বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক সরওয়ার জাহাঙ্গীর উগ্রবাদের পেছনে সমসাময়িক কিছু ভূ রাজনৈতিক কারণের প্রতি উঙ্গুলি নির্দেশ করলেন, তবে চূড়ান্ত বিচারে তিনি মনে করেন যে ঠিক ধর্ম নয়, ইহলৌকিক ক্ষমতা দখলের জন্যই এই লড়াই। মূলত এই উগ্রবাদ যেমন পাওয়ার পলিটিক্সের একটা রূপ, তেমনি উগ্রবাদের পেছনেও রয়েছে পাওয়ার পলিটিক্স, রয়েছে পারলৌকিক নয় ইহলৌকিক কিছু লক্ষ্য।
প্রথম কথা হচ্ছে যে এই যে মিডল ইস্টের যে ডিস্টারবেন্সটা হয়েছে, মিডল ইস্ট যদি এস্টাবলিশ হয় তাহলে এটা হয়তো আরো অনেক কমে যাবে। এখানে উগ্রবাদ যেটা চলে আসছে, সবাই নয়, মিডল ইস্টের যত লোক আছে সবাই এটা বিশ্বাস করছে না যে এই উগ্রবাদে আসতে হবে। কিছু লোকের মাঝে তারা বিশ্বাস করছে যে আমাদেরকে যেভাবে আক্রমণ করা হয়েছে ফলে উগ্রবাদই হচ্ছে এটার একমাত্র সলিউশন। তারা দে আর টেকিং শেল্টার আন্ডার দি ইসলাম, ইসলামের কথা শিক্ষা তো সেটা নয়, ইসলামের কথা শিক্ষা হচ্ছে শান্তি, কিন্তু ঘটনাটা যারা ঘটাচ্ছে তারা এক নম্বরে হচ্ছে তারা মনে করছে যে তাদের শান্তি নষ্ট হয়েছে, এক দু নম্বর হচ্ছে তাদেরকে যারা উজ্জীবিত করছে তারা আবার আরেক গ্রুপ, তারা নিশ্চয় এখানে বিষয়টা হচ্ছে পাওয়ার। আমরা যদি ধর্ম রিয়েলি চাই, ধর্ম তো পরলৌকিক কথা, আমরা পরকালে যাব, সেখানে গিয়ে ভালো হব, সেখানে গিয়ে আরাম আয়েশে থাকবো, সুতরাং এখানে সব ভালো করতে হবে, সেটা না করে আমরা অন্য কিছু করছি কেন? এবং আমাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে, মানে আমার যখন অসুস্থ হয়ে পড়ি, ব্যথা লাগে, তখন আমরা কান্নাকাটি করতে থাকি, বাঁচার জন্য চেষ্টা করতে থাকি, কিন্তু আমাদের তো পরকাল তো রয়ে গেছে, আমরা ভালো কাজ করবো, পরকালে গিয়ে আনন্দ থাকবো, সেটা সেখানে তো যেতে চাচ্ছি না। আসলে বিষয়টা হচ্ছে, আমার মনে হয় না বেশি লোক পরলৌকিককে প্রাধান্য দিচ্ছে, তারা ইহলৌকিককেই প্রাধান্য দিচ্ছে, এবং ইহলৌকিকে তারা এখানে শ্রেষ্ঠত্ব করার জন্য সমস্ত কিছু করছে।
এই বস্তুগত কারণেই ধর্মীয় উগ্রবাদ ব্যবহার করার পেছনের দর্শনটাও তুলে ধরলেন অধ্যাপক ব্রুস হফম্যান।
So what we see is that as communism was dying, as many were questioning even free market capitalism,
বর্তমান যুগে ধর্ম আবার মাথাচাড়া দিয়ে ওঠে একটি শূন্যতার মধ্যে। অধ্যাপক হফম্যান বলছেন, কমিউনিজমের অবসানে এবং এই গণতান্ত্রিক সমাজে ও মুক্তবাজার পুঁজির অস্থিতিশীলতা নিয়ে যখন প্রশ্ন উঠছিল এবং সমাজবাদী কর্তৃত্বপরায়ণ সরকারগুলোর পতনের পর, ধর্ম তখন একটি প্রভাবশালী উপাদান হয়ে দাঁড়ালো, মানুষের জীবনে যেমন তেমনি তার রাজনৈতিক সহিংসতাকে প্রণোদনা দানের একটি অস্ত্র হয়ে উঠল, আর সেটাই এই একুশ শতকে অব্যাহত রয়েছে। আসলে ধর্মই হোক, অতিজাতীয়তাবাদী হোক, কিংবা জাতিগোষ্ঠীগত শ্রেয়তার দাবি হোক, কোনোটি প্রকাশ ও প্রচারের ক্ষেত্রে উগ্রবাদ কাম্য নয় কোনো ক্রমেই। মানবতাবোধের প্রতি এই চ্যালেঞ্জ বিষয়ে আমাদের আগামী অনুষ্ঠান আগামী সপ্তাহে শুনবেন আশা করি।
দৃষ্টি প্রতিবন্ধীদের প্রতিকূলতাকে দূর করতে উদ্ভাবিত হয়েছে বিশেষ ধরনের চশমা। ইভিশন নামে নতুন প্রযুক্তির এই চশমা দৃষ্টিহীন মানুষের জন্য নতুন দিগন্ত খুলে দিয়েছে। ভয়েস অব আমেরিকার কেভিন অ্যানোসের রিপোর্ট পরিবেশন করছেন সাবরিনা চৌধুরী।
সারা বিশ্ব জুড়ে প্রায় 4 কোটি মানুষ দৃষ্টির আলো থেকে বঞ্চিত। অনেকেই জন্মগতভাবে অন্ধত্বের অভিশাপ বয়ে বেড়ান, আবার অনেকেই দুর্ঘটনার বশবর্তী হয়ে অন্ধত্বের শিকার হন। জুলিসা মার্কেজ একজন দৃষ্টি প্রতিবন্ধী। ছুরির আঘাতে ওনার চোখ নষ্ট হয়ে যায় এবং মাত্র 10% সম্ভাবনা ছিল দৃষ্টিশক্তি ফিরে পাবার। তবে একটি নতুন প্রযুক্তি তার জীবনকে বদলে দিয়েছে।
Like it really was amazing. I got to see my sister's face nice and clear. From when this first happened, I finally got to see my doctor. how awesome he looks, you know.
তিনি বললেন, এটা ভীষণ রকমের বিস্ময়কর আনন্দের ব্যাপার। আমি আমার বোনের মুখটুকু পরিষ্কার দেখতে পেলাম। আমি এই প্রথমবারের মতো আমার ডাক্তারের চেহারা দেখতে পেলাম। যে প্রযুক্তির মাধ্যমে জুলিসা মার্কেজ চোখে দেখতে পেলেন, সে প্রযুক্তিতে প্রচুর পরিমাণ তথ্য একটি চশমার মতো যন্ত্রে স্থানান্তর করা হয়, আর এই চশমাটির নাম দেওয়া হয়েছে ইসাইড গ্লাসেস।
The device is almost bombarding the eyes with so much information to send to the brain through the eye that it can present them with a picture that is pretty much what you would see or I would see. It is, you know, a true wearable breakthrough for those who are living with vision loss.
ইসাইড প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা বললেন, এই প্রযুক্তিতে চশমা স্থাপিত যন্ত্রে এত বেশি পরিমাণ ভিজুয়াল ইনফরমেশন পাঠানো যায় যে যা কিনা একজন সাধারণ সুস্থ মানুষের চোখে দৃষ্টির সমতুল্য। দৃষ্টিহীনদের চিকিৎসা এ এক বিরাট সাফল্য। তবে একজন রোগীর এই যন্ত্রটিতে অভ্যস্ত হতে একটু সময় প্রয়োজন। যেমন জুলিসা মার্কেজ বললেন,
I started off little by little because it was a little too much at first for my eyes. I had to get used to it. And from there, I started doing the watching of the TV, looking out the window, and like just going outside, sitting on the bench, you know, like just looking around, trying to get used to the camera to focus. And then, you know, little by little, starting to walk like not like just short distance, because that I haven't mastered yet.
তিনি বললেন, আমি একটু একটু করে আরম্ভ করেছিলাম, এই যেমন কিছুক্ষণ জানালার দিকে তাকিয়ে বাইরের দৃশ্য দেখা, একটু টিভির দিকে তাকানো, বাইরে সমুদ্র তীরে কিছুক্ষণ বসা, অনেকটা ক্যামেরার লেন্সের মতো ফোকাস করে নিতে হতো আমার চশমাটিকে। প্রথম দিকে এত বেশি ভিজুয়াল ইনফরমেশন সামলাতে অসুবিধে হতো, তবে আমি অভ্যস্ত হয়ে যাচ্ছি এখন। জুলিসা মার্কেজের চিকিৎসক ডক্টর রোনাল্ড জ্যান্টল বলেছিলেন, জুলিয়া দুর্ঘটনার পর তার দৃষ্টিশক্তির মাত্র 3% দেখতে পেতেন।
And her ocular trauma score only gave her about a 3% chance of having useful vision. We've definitely surpassed that in terms of her prognosis, not only from the surgery that we did, but also using technology to actually get her to see better. So it's the surgical techniques, the advancements in the surgical techniques that we have today, in addition to the technology that she's using with these electronic glasses to give her better functioning. And I just see her future even brighter and brighter.
তিনি বললেন, জুলিসার চোখে যে অস্ত্রোপচার করা হয়েছে শুধুমাত্র এর মাধ্যমেই তার চোখে দেখা সম্ভব নয়, তাই নতুন প্রযুক্তির এই চশমার সংযোজন তার দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে অনেক সাহায্য করেছে। তবে এই চশমা কিন্তু এখন সুলভ মূল্যে পাওয়া যাবে না, এর দাম নির্ধারণ করা হয়েছে $10,000, অর্থাৎ প্রায় 8 লক্ষ টাকা। তবে জুলিসা মার্কেজের মতে এটি অত্যন্ত উচ্চ মূল্য হলেও এই খরচটা অর্থপূর্ণ, এর কারণেই তিনি এখন তার ছেলেকে সচক্ষে দেখতে পাচ্ছেন।
He actually has so much facial hair now. He has to go to the barber shop, you know, to get cleaned up. But no, he's changing. He's gotten so tall. He's a lot taller than me now. Yeah, so I get to see my son, you know, like I'm going to see him graduate. I'm going to, you know, get to see my grandchildren. Like that's something huge for me because I love my child. He's my life, he's my world, he's everything.
এই চশমার মাধ্যমে তার ছেলেকে দেখতে পেয়ে তিনি বললেন, আমার ছেলের দাড়ি মোচ গজিয়েছে, ওকে সেলুনে যেতে হবে, তাছাড়াও ও বড় হয়ে যাচ্ছে, অনেক লম্বা হয়ে গেছে, আমি আমার ছেলেকে দেখতে পাচ্ছি, এর চেয়ে বেশি আনন্দের আর কী হতে পারে, আমি তাকে গ্র্যাজুয়েশন করতে দেখতে পাবো, আমার নাতি নাতনির মুখটুকু দেখতে পারবো, এটাই আমার পৃথিবী, এটাই সব। ইসাইট আইওয়ার নামে নতুন এই প্রযুক্তির চশমা এমনিভাবেই অনেক পরিবারকে আশার আলো দেখিয়েছে, এবং গবেষকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই প্রযুক্তি ভবিষ্যতে কিছুটা হলেও সুলভ মূল্যে সহজলভ্য করে তোলার।
প্রতিদিন আপনি কতক্ষণ বসে থাকেন কখনো ভেবে দেখেছেন কি? টেলিভিশন বা কম্পিউটারের সামনে, অফিসের টেবিলে অথবা কাজে যাওয়ার সময়। একটি রিপোর্টে দেখা গিয়েছে কিছু না করে শুধুমাত্র দাঁড়িয়ে থাকলেও কাজ করার ক্ষমতা বাড়ে এবং সুস্থ থাকা যায়। অন্যদিকে বেশিক্ষণ বসে থাকা শরীরের জন্য ক্ষতিকর। দেখা গিয়েছে যারা ফাইব্রোমায়োলজিয়ায় ভুগছেন তাদের অনেকেই দাঁড়িয়ে কাজ করে উপকৃত হয়েছেন। ভয়েস অব আমেরিকার রোজান স্ক্রিবলের রিপোর্ট থেকে বিস্তারিত শুনুন তাহিরা কিবরিয়ার কাছে।
মিশেল ব্যাক্সটারকে দেখে বোঝার উপায় নেই যে তিনি বহুদিন ধরে হাঁটু এবং পেশির ব্যথায় ভুগছেন। ফাইব্রোমায়ালজিয়া এক ধরনের ব্যথা। প্রচণ্ড ব্যথার কারণে তিনি বসে কাজ করতে পারেন না, বেশিরভাগ সময়ই দাঁড়িয়ে কাজ করেন, আর সেটাই প্রতিষেধকের মতো কাজ করছে। মিশেল বললেন,
Since I've been standing, my lower lumbar feels much better. And plus I get to exercise and move.
আমি যখন থেকে দাঁড়িয়ে কাজ করতে শুরু করেছি তখন থেকে আমার পিঠের নিচের ব্যথা অনেকটাই সহনীয় হয়েছে। আমি এখন ভালো বোধ করছি। আমাকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে না, এতে শরীরচর্চা হচ্ছে, ফলে রক্তের সঞ্চালনও বেড়েছে। ব্যাক্সটার জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নথিপত্র সংরক্ষণের কাজ করেন। তিনি বসে কাজ করার পরিবর্তে উঁচু টেবিলে দাঁড়িয়ে কাজ করেন এবং এতে তার কর্মস্পৃহা, ক্ষমতা এবং শক্তিও অনেক বেড়েছে। মিশেল দিনে 1200 ক্যালোরি বার্ন করছেন, অর্থাৎ খাদ্য ভেঙে শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আর এটাই একমাত্র কারণ যে আজকাল অফিসের ছোট ছোট কিউবিকলে বসে কাজ করার পরিবর্তে অনেকেই উঁচু টেবিলে দাঁড়িয়ে কাজ করতে পছন্দ করছেন। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ক মনোবিজ্ঞানী অ্যামান্ডা ভিসিক বললেন,
It causes poor health outcomes, including overweight, obesity, type 2 diabetes, cardiovascular.
Amanda বললেন, এতে করে দেহের মেদ বাড়ে, obesity সহ diabetes 2, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, বিষণ্ণতা, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। ভিসিকের বয়স কম, বসে কাজ করতে করতে কোমরে এবং পিঠের নিচে ব্যথা হয়েছে। তিনিও বেক্সটারের মতো উঁচু টেবিলে দাঁড়িয়ে কাজ করতে শুরু করেছেন। এতে করে কর্মস্পৃহা অনেক বেড়েছে এবং অনেক সুস্থ বোধ করছেন তিনি। অ্যামেন্ডা ভিসিক বললেন,
I could even work a 10-hour work day and still feel good at the end of the day instead of feeling lethargic and like you just want to go home.
আমি 10 ঘন্টা কাজ করার পরেও দিন শেষে ভালো বোধ করি। আগে যেমন অলসতা ঘিরে থাকতো, মনে হতো কখন বাড়ি যাওয়ার পর আরাম করে দেহটা এলিয়ে দেব, কিন্তু এখন তেমনটি মনে হয় না। একটি গবেষণায় দেখা গিয়েছে, বয়স্কদের মধ্যে যারা বসে সময় কাটান তাদের নিষ্ক্রিয় হয়ে পড়ার বা পঙ্গু হবার ঝুঁকি 50% বেড়ে যায়। অনেক সময় আমরা মনে করে থাকি আমরা জিমে যাচ্ছি, দৌড়াচ্ছি, ছুটাছুটি করছি, আরও অনেক কাজ করছি, কিন্তু তা সত্ত্বেও দিনের বেশিরভাগ সময়টা কিন্তু আমরা ডেস্কে বসেই কাটাচ্ছি, আর তখনই ঝুঁকিটা বাড়ছে। দীর্ঘ সময় ধরে ডেস্কে বসে কাজ করার ফলে যে ক্ষতি হচ্ছে তার ভারসাম্য রক্ষা করার জন্য শুধুমাত্র ব্যায়াম করা কিন্তু বিকল্প ব্যবস্থা নয়। বেক্সটার বললেন, দাঁড়িয়ে কাজ করা, দাঁড়িয়ে থাকা আপনার স্বাস্থ্যের জন্য ভালো। কিছুক্ষণের জন্য হলেও দাঁড়িয়ে থাকার অভ্যেস করুন।
এবার শুনুন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ঘোষণা করেছেন, কংগ্রেসের সঙ্গে সলা পরামর্শ সাপেক্ষে যুক্তরাষ্ট্র আফ্রিকার সাহেল অঞ্চলে চৌকশ এবং উন্নয়নমুখী আঞ্চলিক সন্ত্রাস বিরোধী তৎপরতায় সহায়তা দিতে $6 কোটি প্রদান করবে। এই সহায়তা G5 সাহেল রাষ্ট্রসমূহ যেমন বুর্কিনা ফাসো, শ্যাড, মালি, মরিতানিয়া এবং নিজার, যারা এবছরের গোড়াতে আল কায়দা ইন মাগরিব, আইসিস এবং সংশ্লিষ্ট অন্যান্য সন্ত্রাসী এবং ভয়ঙ্কর উগ্রবাদীদের বিরুদ্ধে লড়বার ইচ্ছা ব্যক্ত করে, তাদের অভিযানে সহায়তা করবে। পররাষ্ট্রমন্ত্রী টিলারসন এক বিবৃতিতে বলেন, সন্ত্রাসবাদকে পরাস্ত করতে নিশ্চিত হতে হবে যে কোনো উপমহাদেশে সন্ত্রাসী সংস্থাগুলো যেন অভয় আশ্রয়স্থল গড়তে না পারে। এই লড়াইয়ে আমাদের অবশ্যই জয়ী হতে হবে এবং সেই লক্ষ্যে এই অর্থ সাহায্য একটা মুখ্য ভূমিকা রাখবে। তিনি বলেন, এই অর্থের অঙ্গীকার আমাদের আঞ্চলিক অংশীদারদের আইসিস এবং অন্যান্য সংশ্লিষ্ট সন্ত্রাসী নেটওয়ার্কের বিরুদ্ধে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে তাদের মনোবল উজ্জীবিত করবে। নিরাপত্তা পরিষদে আফ্রিকায় শান্তি ও নিরাপত্তা বিষয়ে মন্তব্যে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেলি বলেন, সাহেল অঞ্চলে জুড়ে সহিংসতা শুধুমাত্র সন্ত্রাসীরা নয়, অপরাধী চক্র যারা মাদক এবং মনুষ্য পাচারে লিপ্ত তারাও এই অঞ্চলের গোলযোগ থেকে লাভবান হচ্ছে। তিনি G5 সাহেলের দেশগুলির সেনাবাহিনীতে কর্মরত পুরুষ ও মহিলাদের এবং মালিতে শান্তিরক্ষী বাহিনীর সদস্য যারা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মিশনে অংশরত তাদের বীরত্বের প্রশংসা করেন। রাষ্ট্রদূত হেলি প্রত্যয় ব্যক্ত করে বলেন, যুক্তরাষ্ট্র G5 সদস্যভুক্ত দেশের নিরাপত্তা বাহিনীর প্রতি দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সহায়তা প্রদান অব্যাহত রাখবে। দ্বিপাক্ষিক সহায়তার মাধ্যমে যৌথ সন্ত্রাস বিরোধী বাহিনীকে দেয়া $6 কোটি নতুন অঙ্গীকার সম্পর্কে রাষ্ট্রদূত হেলি বলেন, যৌথ বাহিনীর এই অব্যাহত সহায়তার প্রয়োজন পড়বে এবং সেই উদ্যোগকে সার্থক করতে যুক্তরাষ্ট্র তার অংশীদারদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে সুযোগের সদ্ব্যবহারে নিতে আগ্রহী থাকবে। তবে রাষ্ট্রদূত হেলি জোর দিয়ে বলেন, G5 ফোর্স বাহিনীর প্রথম এবং প্রধান অভিভাবক হতে হবে এই অঞ্চলের দেশগুলিকে। আমাদের আশা থাকবে আগামী 3-6 বছরের মধ্যে G5 দেশগুলি যুক্তরাষ্ট্রের অব্যাহত সম্পৃক্ততার কারণে নিরাপত্তা বাহিনীর আঞ্চলিক মালিকানা পুরোপুরি লাভ করবে। এই অঞ্চলকে সন্ত্রাস মুক্ত করতে এই পদক্ষেপই হবে সবচাইতে বেশি কার্যকর। রাষ্ট্রদূত হেলি বলেন, সাহেলে নিরাপত্তা বাহিনীর এই আঞ্চলিক মালিকানা এবং স্থিতিশীলতাকে আমরা স্বাগত জানাই এবং যুক্তরাষ্ট্র এই অঞ্চলের জনগণের পাশে থাকা অব্যাহত রাখবে।
এতক্ষণ শুনলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। এবারে শ্রোতাদের প্রশ্ন জিজ্ঞাসার জবাব দিচ্ছি আমরা মিতালি অনুষ্ঠানে। উপস্থাপন করছেন তাহিরা কেবিরিয়া।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
মিতালের আসর থেকে শ্রোতাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তাহলে আমাদের চিঠিপত্র, ফেসবুক, ইমেলের সব কিছুর জবাব আমরা শুরু করি। তাহিরা, নিশ্চয়ই। আজকে আমি প্রথমেই ফ্যান ক্লাবের কিছু কর্মসূচির কথা জানাবো। ঢাকা থেকে ফ্যান ক্লাব কোঅর্ডিনেটর জহুরুল আলম, তিনি জানাচ্ছেন যে এবছর তো অনেক বৃষ্টি হয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, এবং সেই সময় গেল সেপ্টেম্বর মাসে ওই বৃষ্টি এবং বন্যার তোড়ে অনেক জায়গা ভেসে গিয়েছিল, বিশেষ করে উত্তরবঙ্গে রংপুর জেলায় খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু কিছু এলাকা, যেমন লালমনিরহাট, গাইবান্ধা, এইসব অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের কারণে অনেকের ঘরবাড়ি ধসে যায়, স্কুল কলেজের ক্ষতি হয়েছে, সেগুলো মেরামত করার প্রয়োজন দেখা দেয়। তো ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাবের সদস্যরা সেখানে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে এবং কাপড় চোপড় সংগ্রহ করেছে বিভিন্ন জায়গা থেকে, এবং বন্যার্তদের সাহায্যে ঘরে ঘরে গিয়েই তারা প্রায় দিয়ে এসছে, আর টাকা দিয়ে তারা চাল কিনেছিল, এবং তারা সেই চাল কিনে কিন্তু তারা আবার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে গিয়ে আবার তাদেরকে বিতরণ করেছে।
চমৎকার সব কার্যক্রম কিন্তু নিয়ে থাকে আমাদের ফ্যান ক্লাবের বন্ধুরা, শুধু এবার নয়, আমরা বিগত কয়েক বছরে দেখেছি যে সব সময়ই তারা কিছু না কিছু এই সমস্ত কার্যক্রম নিয়ে থাকে,
সমাজ উন্নয়নমূলক কাজ তো করেই, কোথাও বৃক্ষরোপণ করছে, কোথাও ঘরবাড়ি স্কুল কলেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেগুলো মেরামত করছে, কিন্তু এবার বন্যার্তদের সাহায্য তারা করেছে এবং বলেছে যে তারা গিয়ে কিন্তু ত্রাণ বিতরণ করেছে ঘরে ঘরে গিয়ে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, গাইবান্ধা এবং লালমনিরহাটের কথা লিখেছে।
তারা যে সশরীরে গিয়েছে এটা একটা বিরাট জিনিস।
হ্যাঁ, আর ঘরে ঘরে গিয়ে চাল কিনে দিয়ে আসা এগুলো খুবই ভালো। আমার মনে হয় যে অন্য শ্রোতা বন্ধু যারা শুনছেন তারাও এই কর্মসূচি থেকে উপকৃত হবে জেনে যে কোনো একটা অঞ্চলে তারা কাজ করছে ভিওএ ফ্যান ক্লাবের সদস্যরা, অন্য কোনো অঞ্চলেও যদি সেই ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় তাহলে অন্য শ্রোতা বন্ধুরা যাবেন এবং ফ্যান ক্লাবের মাধ্যমে, ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাবের মাধ্যমে এই সাহায্য কর্মসূচি চালিয়ে যাবেন।
এবং আজকে যারা শুনছেন এই অনুষ্ঠান এবং অন্যান্য শ্রোতা বন্ধুরাও যারা এই ধরনের কাজ করে থাকেন, আপনারা যদি আমাদের জানান তাহলে আমরা নিশ্চয়ই আপনাদের নাম, ক্লাবের নাম সবকিছুই প্রচার করতে পারি।
হ্যাঁ, এখানে ক্লাবের নাম দেননি, কিন্তু আরেকটি কথা যে ভিওএ ফ্যান ক্লাব যেসব এলাকায় সেরকম বন্যার ছিল না, দেখা দেয়নি, সেই সব অঞ্চলে আবার এই বর্ষা মৌসুমে গিয়ে কিছু চারা গাছ লাগিয়েছে, ভালো ভালো গাছের মানে ফলের গাছ এবং অন্যান্য গাছের চারা গাছ লাগিয়েছে স্থানীয় স্কুল এবং যে কোনো গ্রামের বা মফস্বল শহরের যেখানে জমি আছে, যেখানে গাছ লাগানো যেতে পারে সেখানে গিয়ে বৃক্ষরোপণ করেছে। খুবই ভালো উদ্যোগ, সবাইকেই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
এর পরের চিঠি একটি ইমেল লিখেছেন মোহাম্মদ সাইফুল ইসলাম থান্ডার, গ্রাম পুরান তাহিরপুর, দুর্গাপুর, রাজশাহী থেকে লিখেছেন। আপনার ইমেলের অংশবিশেষ পড়ছি। লিখেছেন, আমার অনেক অনেক সালাম এবং শুভেচ্ছা বাংলা বিভাগের সুপ্রিয় সকল কর্মকর্তা এবং কলা কুশলীকে। আমি ভয়েস অফ আমেরিকার নিয়মিত শ্রোতা এবং পত্রদাতা সুদীর্ঘ বছর যাবত। হ্যাঁ, আমরা সবসময়ই আপনার ইমেল পেয়ে থাকি। তারপরে আপনি জানতে চেয়েছেন যে আমেরিকান স্কুল, কলেজ ও ইউনিভার্সিটিতে নির্দিষ্ট সময়ের একটি ক্লাস শেষ হলে পরবর্তী ক্লাসের জন্য কি পিতলের অথবা বৈদ্যুতিক কোনো ঘণ্টা বাজানো হয়? আমেরিকায় সাধারণত একটি ক্লাসের সময় স্থিতি কত মিনিট হয়ে থাকে? আশা করি বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাবেন।
আমরা তো বলতে পারি যে কোনো কোনো ক্লাস 45 মিনিট হয়, কোনো ক্লাস আধ ঘন্টা হয়ে থাকে, তবে ঘন্টা বাজানো ঠিক হয় না একেবারে নির্ধারিতভাবে। তারা দেখেন যে 50 মিনিটেরও ক্লাস হয়।
হাই স্কুল এবং মাধ্যমিক স্কুলগুলোতে 50 মিনিট হয়ে থাকে এবং স্কুলেই স্পিকার লাগানো থাকে অনেক সময়, যে বৈদ্যুতিক যে ঘন্টা সেটাও বাজে, তিনবার শব্দ করে। তো আমাদের দেশে যেরকম পিতলের ঘন্টা অনেকক্ষণ বাজানো হতো ঠিক সেরকমভাবে বাজানো হয় না, তিনবার ঘন্টা বাজে, সেটাও আবার বৈদ্যুতিক আসতেই
বাজানো হয়। আর তারপরে ওই 45 মিনিট বা 50 মিনিটের ক্লাস শেষে তারা তো নিজেদের জানে যে কখন কোন ক্লাস, ছেলেমেয়েরা নিজেদের মতন নিজের নিজের ক্লাসে আবার অন্য ক্লাসে চলে যায় বা সেই ক্লাসে বসে অন্য টিচার যখন আসবেন অন্য কোনো বিষয় নিয়ে পড়াবেন তার জন্য অপেক্ষা করে। তো সাইফুল ইসলাম থান্ডার, চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
এরপরের ইমেলটি লিখেছেন শ্রী দীপক চক্রবর্তী, হাজরাডাঙ্গা, সুন্দর দীঘি,
দেবীগঞ্জ পঞ্চগড় থেকে লিখেছেন। আপনি লিখেছেন, আমি ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাবের সাধারণ সম্পাদক। বাহ, চমৎকার।
ধুমধারাক্কার কাজকর্ম কতদূর হয় সেই যদি কর্মসূচি জানাতেন তাহলে আরো ভালো হতো।
এবং আমাদের পৌষ পার্বণের শুভেচ্ছা জানিয়েছেন। আপনি 2018 সালের ক্যালেন্ডার চেয়েছেন নিশ্চয়ই? আমরা ক্যালেন্ডার
হাতে পেয়ে গেছি, হ্যাঁ হ্যাঁ, আমার পাঠাবার ব্যবস্থা করছি। আমি মনে হয় যে এবার যেটা চিন্তা করছি তাহারা, যে আমরা অনেকগুলো ক্যালেন্ডার নিয়ে ঢাকায় পাঠিয়ে দেব, তারপরে আমাদের যারা আছেন ওখানে সংবাদদাতা তারা নিয়ে সেখান থেকে বিভিন্ন জায়গায় পাঠাবে। আপনাদের নামগুলো আমরা রাখছি এখান থেকে, আপনি যদি সঠিক ঠিকানা এখানে লিখে থাকেন, যেমনটি আপনি লিখেছেন দেবীগঞ্জ পঞ্চগড়, তো সেইভাবে লিখলে সুন্দর দিঘি, আবার কোড লিখেছেন 5020, তো এইভাবে যদি দীপক চক্রবর্তী আপনার সঠিক ঠিকানা হয়ে থাকে তাহলে আমরা সরাসরি পাঠাবার ব্যবস্থা করতে পারি। তবে আপনি যদি আজকে আমাদের অনুষ্ঠান শুনছেন তাহলে আপনার পুরো ঠিকানাটা যেখানে ডাকযোগে আপনার কাছে চিঠিপত্র যায়, ক্যালেন্ডার পাঠানো যেতে পারে, সেই ডাকযোগে পাঠানোর ঠিকানাটা পুরো লিখে জানাবেন, কেমন?
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আহসানুল হক।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর নেতাদের সাথে মিলিত হতে ম্যানিলা পৌঁছেছেন। ওইসব নেতা ট্রাম্পের সাথে মিলিত হতে একই সাথে উদ্গ্রীব, আবার সংশয়ের মধ্যে আছেন। ট্রাম্পের এয়ারফোর্স ওয়ান স্থানীয় সময় সন্ধে 6টার একটু আগে ম্যানিলা পৌঁছয়। এর আগে প্রায় 3,500 ফিলিপিনো বিক্ষোভকারী সেখানে আমেরিকান দূতাবাসের দিকে মিছিল করে যাবার চেষ্টা করে। বিক্ষোভকারীরা ট্রাম্পকে চলে যাবার দাবি জানায়। তারা অভিযোগ করে যুক্তরাষ্ট্র দেশে দেশে যুদ্ধ বাঁধাবার অজুহাত খুঁজছে। যুক্তরাষ্ট্র প্রায় 50 বছর ধরে ফিলিপাইনকে উপনিবেশ বানিয়ে রেখেছিল। একজন বিক্ষোভকারী ক্রিস্টিন কাবার্ডো বলেছেন, আমরা জানি আমেরিকা সারা বিশ্বে যুদ্ধ লাগাচ্ছে, তৃতীয় বিশ্বের সব দেশেই তারা ঢুকতে চেষ্টা করছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি বিশ্বাস করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মনে করেন তিনি এবং রাশিয়া 2016 সালের যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করেননি। ভিয়েতনামের প্রেসিডেন্টের সাথে হ্যানয়ে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন তিনি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার দেয়া পরস্পর বিরোধী তথ্য বিশ্বাস করেন, যাতে বলা হয়েছে ওই নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল। ট্রাম্প বলেন, আমি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর ওপর বিশ্বাস রাখি, আমি তাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছি, এর নেতৃত্বে রয়েছে যোগ্য লোকেরা। ট্রাম্প আবার জোর দিয়ে বলেন রাশিয়ার সাথে সবসময় সংঘাতে না গিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা বিশ্বের জন্য ইতিবাচক হবে। শনিবার ট্রাম্প ভিয়েতনামে এপেক শীর্ষ সম্মেলনে বলেছেন রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে তার 2-3 বার সংক্ষিপ্ত আলাপ হয়েছে, তাদের আলোচনার বিষয় ছিল সিরিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফিলিপাইনে এ সপ্তাহের শীর্ষ সম্মেলনে অগ্রগতি আশা করছেন। ওই সম্মেলনে বাণিজ্য, বিনিয়োগ এবং নিরাপত্তা নিয়ে কথা হবে, তবে বিশ্লেষকরা বলছেন খুব বেশি অগ্রগতি হবার সম্ভাবনা ক্ষীণ। মঙ্গলবার নাগাদ দফায় দফায় বৈঠক করতে আসিয়ানের সদস্য দেশগুলোর প্রধানেরা ম্যানিলা পৌঁছন। তারা হংকংয়ের সাথে মুক্ত বাণিজ্যের একটি চুক্তিতে স্বাক্ষর এবং অভিবাসী কর্মীদের নিরাপত্তা সংক্রান্ত একটি ঘোষণা দিতে গেছেন। আশা করা হচ্ছে নেতারা পারমাণবিক অস্ত্রমুক্ত উত্তর কোরিয়া এবং দক্ষিণ চীন সাগরে শান্তি প্রচেষ্টার প্রতি সমর্থন দেবেন। দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে আসিয়ানের 4 সদস্য দেশের মধ্যে বিতর্ক রয়েছে। এর বাইরে সন্ত্রাস এবং উগ্রবাদের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশের বিষয়টি তারা বিবেচনা করতে পারেন। স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় ক্যাটালোনিয়ায় কেন্দ্র সরকারের সরাসরি শাসন চালুর পর প্রথমবারের মতো সেখানে গেছেন। ক্যাটালোনিয়ার স্বাধীনতা আন্দোলনের পক্ষে বার্সেলোনা শহরে বিশাল এক সমাবেশ হবার একদিন পর প্রধানমন্ত্রী ওই শহরে গেছেন। ওই সমাবেশে কারারুদ্ধ নেতাদের মুক্তি এবং আলাদা ক্যাটালান প্রজাতন্ত্রের স্বীকৃতি দেবার দাবি জানানো হয়। রাজয় আগামী মাসের আঞ্চলিক নির্বাচনের আগে তার রক্ষণশীল দল পপুলার পার্টির জন্য নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। গত 27 অক্টোবর ক্যাটালোনিয়ার আঞ্চলিক সংসদ স্বাধীনতার পক্ষে ভোট দেয়, তার পরপরই কেন্দ্র সরকার সেখানে শাসন আরোপ করে। বিচ্ছিন্নতাবাদী বেশ কয়েকজন রাজনীতিককে গ্রেপ্তার করা হয়। আঞ্চলিক সরকারের প্রধান বেলজিয়ামে পালিয়ে যান।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন জাস্টিন থোয়েস্ট। আমি শাহাদাত হোসেন সবুজ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকুন সবাই, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
Shall we go?